الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, নূরে হাদিস অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা এই অনুষ্ঠানে একটি হাদিসে পাকের তেলাওয়াত আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, সাথে সাথে হাদিসে পাকের অনুবাদ আর যিনি হাদিসে পাক বর্ণনা করেছেন তার কিছুটা জীবনী এবং হাদিসের বিশদ আলোচনা আমরা আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের সাথেই থাকুন। শুরুতেই দুরুদে পাকের একটি ফজিলতময় হাদিসে পাক আমরা শ্রবণ করে নিই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার পর দরুদ শরীফ পাঠ করবে, কেয়ামতের দিন তার জন্য আমার শাফাআত অর্থাৎ সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ যে হাদিসে পাক আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা বিশিষ্ট সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে পাক। এই হাদিসে পাক এর মধ্যে আমরা যারা মুসলমান রয়েছি এবং বিশেষ করে মুসলমান নারী পুরুষ উভয়ের জন্য এই হাদিসে পাক অত্যন্ত গুরুত্ববহ। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এই হাদিসে পাক বর্ণিত হয়েছে, যা মিশকাতুল মাসাবিহ গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে। আমরা শুরুতেই হাদিসে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফি আদহা আও ফিতরিন إلى المصلى فمر على النساء فقال يا معشر النساء تصدقنا فإني أريتكن أكثر أهل النار قلنا وبما يا رسول الله صلى الله تعالى عليه وسلم قال تكثرن اللعنة وتكفرن العشيرة إلى آخر الحديث
حديث باق একটু আরো লম্বা রয়েছে, আমরা এখানে আজকের জন্য আজকের পর্বের জন্য এখানে সমাপ্তি করছি। এই হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ হয়েছে আমরা এর তরজমা অনুবাদ এখন শ্রবণ করব। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা তিনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফি আদহা আও ফিতরিন ইলা আল মুসাল্লা, কুরবানির দিন অথবা ঈদের দিন অর্থাৎ রমজানের যে ঈদ রয়েছে সেই ঈদের দিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ঈদগাহে তশরিফ নিয়ে গেলেন, ঈদগাহে উপস্থিত হলেন। ফামারা আলা নিসাই, তিনি মহিলাদের জমায়েতের পাশ দিয়ে গমন করলেন, মহিলারা উপস্থিত ছিলেন তাদের পাশ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গমন করলেন। ফাকালা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, ইয়া মাআশারান নিসা, হে মহিলা সম্প্রদায়, হে মহিলা সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা বেশি করে সাদাকা করো, দান করো। কেন? ফা ইন্নি উরীতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমাকে দেখানো হয়েছে যে তোমাদের অধিকাংশ দোজকের অধিবাসী, তোমাদের মধ্যে যারা রয়েছে অধিকাংশই দোজকের অধিবাসী। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিটা দেখানো হয়েছে। ফাকুলনা, তখন তারা বলল, মহিলারা উপস্থিত যারা ছিলেন মহিলা সম্প্রদায়ের মধ্যে তারা বললেন, ফাকুলনা ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এটা কেন? ক্বালা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তুকসিরনা লানা, তোমরা অভিসম্পাত সমালোচনা অধিক হারে করে থাকো, তোমরা যেটা অভিশাপ দেয়া অর্থাৎ অভিসম্পাত সমালোচনা অধিক হারে করে থাকো, ওয়া তাকফুরনা আল আশিরা, এবং স্বামীর প্রতি তোমরা অধিকতর অকৃতজ্ঞ। হাদিসে পাক আরো সামনের দিকে আছে, আমরা আজকের জন্য এখানে সমাপ্ত করছি। যেটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন তদ বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমরা আলোচনা করব। সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাক বর্ণনা করছেন। রাবি অর্থাৎ বর্ণনাকারীর ব্যাপারে আমরা কিছু আলোচনা শুনে নেই, কেননা বুজুর্গানে দিনের আলোচনা করা এটা আমাদের গুনাহের জন্য কাফফারা স্বরূপ। সাহাবী রাসূল তিনি বুজুর্গদের বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম সাহাবীদের মাঝে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ধারাবাহিকভাবে প্রত্যেক সাহাবায়ে কেরামের আপন আপন পদমর্যাদা রয়েছে। তো সাহাবী রসুল জান্নাতি, তাদের আলোচনা করা আমাদের জন্য গুনাহের কাফফারা স্বরূপ। আসুন এই বুজুর্গ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছু আমরা শুনি। আর বলছে তার নাম ছিল সাআদ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সাআদ ইবনে মালিক আনসারী, তিনি আনসারী সাহাবী ছিলেন। আর খুদরা, উনাকে খুদরি বলা হয়, কেন? খুদরা আনসারের একটি গোত্র, আনসার সম্প্রদায়ের একটি গোত্রের নাম হচ্ছে, সম্প্রদায়ের নাম হচ্ছে খুদরা, যার দিকে তাকে সম্পৃক্ত করে খুদরি বলা হয়। যেভাবে আমরা বাংলাদেশের নাগরিক তো আমাদেরকে বাংলাদেশি বলা হয়, সেভাবে উনি খুদরা সম্প্রদায়ের লোক ছিলেন, সেজন্য তাকে খুদরি নামে ডাকা হতো। তিনি অনেক বড় মাপের আলিম ছিলেন এবং হাদিস বিশারদ সাহাবী রসুল ছিলেন। খন্দকের যুদ্ধ সহ তিনি 12টি যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের সাথে অংশগ্রহণ করেন, যেগুলা ধর্মীয় যুদ্ধ হয়েছিল রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের জামানায়। তিনি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের সাথে এরকম 12টি ধর্মীয় যুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি 84 বছর বয়সে 64 হিজরি সনে এই দুনিয়া থেকে ওয়াফাত পান, দুনিয়া ছেড়ে বিদায় নেন। জান্নাতুল বাকিতে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের রওজায়ে আকদসের পাশে যেই মাকবারা, যেই কবরস্থান রয়েছে, সেখানে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয় জান্নাতুল বাকি। আল্লাহ তাআলা আমাদেরকেও ওই জান্নাতুল বাকির জিয়ারত করার তৌফিক নসিব করুন। নিশ্চিত সাহাবী রসুল জান্নাতি এবং বুজুর্গানে দিন, এখানে আরো অনেকে রয়েছেন, তাবি বুজুর্গানে দিন রয়েছেন, তাবে তাবিন রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওখানে জিয়ারত করে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লামের পাশে আমরাও যেন শায়িত হতে পারি ওই কবরের স্থানে, এর জন্য দোয়া করা চাই। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এবারে যাচ্ছি হাদিসে পাকের বিশদ আলোচনার দিকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লাম একবার কুরবানির দিন অথবা ঈদের দিন, রমজানের ঈদের দিন মুসাল্লা অর্থাৎ ঈদগাহের দিকে তশরিফ নিয়ে যাচ্ছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লাম ইসলামী বোন যারা ছিলেন, ওখানে মহিলা সাহাবিয়া যারা ছিলেন, মহিলা সম্প্রদায়ের পাশ দিয়ে গমন করলেন। তো বোঝা গেল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম স্বয়ং মহিলাদের, মহিলা সাহাবিদের উপস্থিতির, মসজিদে উপস্থিত হওয়ার এবং ঈদগাহে উপস্থিত হওয়ার অনুমতি ছিল। তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম স্বয়ং নিজে উপস্থিত আছেন এই দুনিয়ার মধ্যে, জাহিরি হায়াতের মধ্যে আছেন, তো ফিতনার কোনো সম্ভাবনা ছিল না। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম যিনি শরীয়তের প্রবক্তা, উনি ইজাজত দিয়েছেন, তো মহিলারা, ইসলামী বোনেরা যারা মহিলা সাহাবিয়া ছিলেন, তারা আমাদের মা জানেরা, ওনারা ইসলামের দীক্ষা নেয়ার জন্য, শরীয়ত শেখার জন্য রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দরবারে আসতেন। আমাদের মা জান যারা উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন, তাদের সহবতে তারা আসতেন। পরবর্তীতে যখন ফিতনা ফাসাদ বেড়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি মানা করলেন। মহিলা সাহাবিয়া ছিলেন বা তাবি সাহাবি মহিলা ছিলেন, তাদেরকে মসজিদে এবং ঈদগাহে আসার জন্য তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করে দেন এবং এটার উপর ইজমা, এটার উপর সাহাবিয়ে রসুল ও সেই যুগের আলিমরা সবাই একমত পোষণ করেছেন যে এখন আর মসজিদে আসা যাবে না, মসজিদে আসা বা বের হওয়া মহিলাদের জন্য ফিতনার কারণ, তাই ফিতনা ফাসাদ থেকে ধর্মকে এবং নিজেকে রক্ষা করতে হবে, সেই হিসেবে তারা এখন আর ঈদগাহের মধ্যে আসতে পারবে না, তাদের জন্য জামাত ওয়াজিব না, তারা মসজিদের মধ্যে না পড়ে তারা আপন ঘরের মধ্যে নামাজ ইত্যাদি ধর্মীয় অনুশাসন আদায় করবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লাম মহিলা সম্প্রদায়ের পাশ দিয়ে গমন করলেন। ফাকালা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা সদকা করো, তোমরা দান খয়রাত করো। আচ্ছা, এখানে সদকা উদ্দেশ্য হচ্ছে নফল সদকা, কেননা যেটা ওয়াজিব সদকা রয়েছে যেমন জাকাত, ফিতরা ইত্যাদি, ইসলামী ভাইদের উপর অর্থাৎ পুরুষদের উপর যেমন ওয়াজিব, মহিলাদের উপরও ওয়াজিব, এই ওয়াজিবের ক্ষেত্রে সবাই কিন্তু বরাবর, এটা অবশ্যই আদায় করতে হবে। যেভাবে আমাদের উপর নামাজ ফরজ, তাদের উপর নামাজ ফরজ, আমাদেরকে যেমন ফরজ নামাজ আদায় করতে হবে, মহিলাদেরকেও ফরজ নামাজ আদায় করতে হবে। এখানে দুজন হুকুমের ক্ষেত্রে বরাবর, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি ইসলাম এক্সট্রা বলছেন, তাসাদ্দাকনা, তোমরা সদকা করো, অধিকারে সদকা করো, কেননা এটা দ্বার উদ্দেশ্য হচ্ছে নফল সদকা। আচ্ছা, এটার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি সাল্লাম ইরশাদ করছেন, ফাইন্নি উরীতুকুন্না আকসা আহলিন নার, কেননা আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশই দোজকের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। এখানে দুটো জিনিস স্পষ্ট হচ্ছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী বলির সঙ্গে দেখানো হয়েছে। কখন দেখানো হয়েছে? মিরাজের রাতে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী বলির সঙ্গে মিরাজের রাতে দুনিয়া থেকে আসমানের জগতে, এরপর আল্লাহ তাআলা আরো ঊর্ধ্ব জগতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী বলির সঙ্গে সফর করিয়েছেন, জান্নাত ভ্রমণ করিয়েছেন এবং জাহান্নামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। জাহান্নামের মধ্যে কি হচ্ছে, কি হবে কিয়ামত পর্যন্ত, এরপরে কার হিসাব নিকাশ কি হবে, কার অবস্থান কোথায় হবে, জান্নাতে হবে না জাহান্নাম হবে, সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অগ্রিম দেখিয়ে দিয়েছেন। তো এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার স্পেশাল দয়া। তো মিরাজের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা এটা দেখে নিয়েছেন, অথবা কাশফ এর মাধ্যমে, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী যেই অন্তদৃষ্টি দান করেছেন, অন্তরের একটা দৃষ্টি দান করেছেন, সেই দৃষ্টিতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম দেখে নিয়েছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। তা তাদেরকে বললেন, তোমাদের মাঝে অধিকাংশ আমি জাহান্নামে দেখতে পাচ্ছি, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামি, সুতরাং তোমরা সদকা করো। সদকা এমন একটা জিনিস যা বাধা মুসিবতকে দূর করে দেয়, ভাগ্যকে পরিবর্তন করে দেয়। তাই আমরা প্রতিদিন যদি কিছু না কিছু সদকা করি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম সদকার ব্যাপারে আমাদেরকে তাড়াহুড়া করতে বলেছেন। ফার্স্ট সকালে উঠে যে কাজটা আমাদের হওয়া চাই, যদি সময় বেশি থাকে তো ফার্স্ট আমরা সদকা করব, সেকেন্ড আমরা উযু ইস্তিনজা করে নামাজে দাঁড়িয়ে যাব, যদি সময় খুব স্বল্প থাকে তো ফার্স্ট আমি ফজরের নামাজটা আদায় করে নিই আর এরপর আমি সদকা করে দিই। সদকা অনেক ধরনের হতে পারে, হাদিসে পাক এর ইঙ্গিত রয়েছে, সেটা হচ্ছে মালি সদকা, সম্পদের সদকা করা। কারণ অনেক মুসিবত রয়েছে যেটা আমি ঘর থেকে বের হব বা ঘরের মধ্যে পতিত হতে পারে, যদি আমি কিছু না কিছু আমার সম্পদ থেকে সদকা করি তো আল্লাহ তাআলা এটার বিনিময়ে আমার ওই আযাব, ওই শাস্তি, ওই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সদকা করার জন্য মহিলাদেরকে, ইসলামী বোনদেরকে উৎসাহিত করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহ তাআলার এক বিশেষ দয়া, যে আল্লাহ তাআলার হুকুমে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বেহেশতি ও দোজখীদেরকে চিনেন, তাদের সংখ্যা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা অবগত। অথচ এগুলো উলুমে খামসা, অর্থাৎ পঞ্চ বিষয়ের জ্ঞানে অন্তর্ভুক্ত। পাঁচটা জিনিস রয়েছে যেগুলো আল্লাহ তাআলা বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে ওই জ্ঞান দান করে থাকেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা ওই জ্ঞান দান করেছেন। এই ভবিষ্যৎ সম্পর্কে জানা, মানুষ কোথায় ইন্তেকাল করবে সেটা জানা, বৃষ্টি কোথায় হবে সেটা জানা, মায়ের গর্ভে সন্তান কি সন্তান রয়েছে, পুরুষ সন্তান না কন্যা সন্তান রয়েছে এটা জানা, ইত্যাদি ইত্যাদি কিছু ব্যাপার স্যাপার যা আল্লাহ তাআলা বিশেষ বান্দাদেরকে ওই ইলম ওই জ্ঞান দান করেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী বলে সাল্লাম বিশেষ বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ, তো অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লামকে আল্লাহ তাআলা এই জ্ঞান দান করেছেন। তাই ইসলামী বোনদের উচিত সদকা করা। আচ্ছা, সদকা স্বামীর অনুমতি ছাড়া কোনো ইসলামী বোন করতে পারবে না। হ্যাঁ, প্রচলিত নিয়মে যেই সৎকার অনুমতি রয়েছে, সাধারণভাবে যেটা করলে স্বামী নারাজ হবে না, প্রতিদিন ভিক্ষুক আসছে কিছু না কিছু আমরা চাল দেই, দুই এক টাকা দেই, এটা প্রচলিত একটা সাংসারিক সৎকার রেওয়াজ নিয়ম রয়েছে, ওটা ইসলামী বোন করতে পারে। হ্যাঁ, বড় ধরনের যদি সৎকা, যেই জিনিস স্বামীর পক্ষ থেকে ইসলামী বোনের কাছে আমানত, এমন জিনিস আমি দিয়ে দিলাম যেটা প্রয়োজনে ঘরের মধ্যে প্রয়োজন ওটাই আমি দিয়ে দিলাম, তাহলে এক্ষেত্রে স্বামীর অনুমতি দরকার হবে, হয়তো পূর্ব অনুমতি নিয়ে রাখতে হবে অথবা উপস্থিত অনুমতি নিয়ে ওই জিনিস সদকা করতে পারবে। এখনো বিবাহ হয় না যাদের, তো মা বাবার সম্পদ এর মালিক যেহেতু মা বাবা, এখনো কন্যা হয় নাই, তো কন্যা নিজের সম্পদ থেকে তো নিজে দান করতে পারে, কিন্তু মা বাবার কোনো সম্পদ যদি সে দান করতে চায় তাহলে মা বাবার অনুমতি লাগবে। আর যদি ভাইয়ের সংসারে আছে তো ভাইয়ের অনুমতি লাগবে, আর স্বামী যদি থাকে তো স্বামীর অবশ্যই অনুমতি লাগবে। পুত্রের সংসারে আছে তো মায়ের কোনো জিনিস যদি মা দিতে চায় তো মদিনা মদিনা, আর যদি পুত্রের কোনো সম্পদ থেকে যদি দিতে চায় বড় ধরনের, তাহলে অবশ্যই এটা অনুমতি সাপেক্ষে অবশ্যই তাকে এটা দান করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সদকা করার তৌফিক নসিব করুন। আচ্ছা, এরপর আসছে সাকুলনা, মহিলা সম্প্রদায় যারা ছিলেন তারা জিজ্ঞেস করলেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এটার কারণ কি হুজুর, এটা কেন আমাদের অধিকাংশকে আপনি জাহান্নামে কেন দেখতে পাচ্ছেন? ক্বালা তুকসিননা লানা, এটার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তোমরা অভিসম্পাত সমালোচনা অধিক হারে করে থাকো, তোমরা বেশিরভাগ অভিশাপ দাও, লানত করো, চাই এটা সন্তানকে হোক, চাই এটা আত্মীয় স্বজনকে হোক, চাই প্রতিবেশীদের হোক, চাই স্বামীকে হোক, চাই উপস্থিত যার সাথে ঝগড়া হচ্ছে তাকে হোক, অভিসম্পাত দিতে, লানত করতে, অভিশাপ দিতে তারা কুণ্ঠাবোধ করে না। অবশ্যই তারা তাদের মুখ দিয়ে অধিকাংশের ব্যাপারে বলা হচ্ছে তারা বেশিরভাগ লানত দিয়ে থাকে। আচ্ছা, আর কি করে থাকে? ওয়াতাকফুরনাল আশিরা, এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর নিয়ামতের প্রতি তারা অকৃতজ্ঞ। আচ্ছা, এটা কেমন? এর ব্যাখ্যায় লেখা হচ্ছে, রাগান্বিত অবস্থা সন্তানের উপর এবং ঝগড়ায় প্রতিপক্ষের উপর। এই হাদিস শরীফ থেকে বোঝা গেল যে অধিক অভিসম্পাত করা দোজকী হওয়ার কারণ, দোজকী হওয়ার কারণ। যারা আমরা অভিশাপ দেই যে সন্তান কোন একটা ভুল করে ফেলেছে, তখন বলে তোমার মতো সন্তান থাকার দরকার, তুমি মরে যাওয়াই ভালো, তোমার মতো সন্তান না থেকে মরে যাওয়াটাই ভালো, তোমার মতো স্বামী থেকে লাভ কি, দুনিয়াতে না থাকাই ভালো, বা শাশুড় শাশুড়ি বা আত্মীয় স্বজন ননদ বা ননদিনী যারা আছে, বা জেঠ ভাবি উপস্থিত পাড়া প্রতিবেশী বা যার সাথে ঝগড়া হচ্ছে, এরকম বলে তার আল্লাহর গজব তোমার উপর নাজিল হোক, তোমার ধ্বংস হোক, এভাবে অভিসম্পাত করা, অভিশাপ দেয়া, এটা তাদের নিত্যদিনের একটা কাজ। এটা না করলে যেন তাদের অন্তরের তৃপ্তি মেটে না। তো বলা হচ্ছে এই অধিক হারে অভিসম্পাত করা, অভিশাপ দেয়া, এটা দোজকে হওয়ার কারণ। এ থেকে ওই সকল লোকেরা শিক্ষা গ্রহণ করা উচিত যাদের মতবাদে সম্মানিত সাহাবিদেরকে গালি দেয়া ও লানত করা ইবাদত। কিছু একটা সম্প্রদায় রয়েছে যারা সাহাবি রসুলকে গালি দিয়ে থাকে, নাউজুবিল্লাহ মাআসাল্লাহ, এবং বুজুর্গানে দিনকে গালি দিয়ে থাকে। তাদের খেয়াল করো, অধিক হারে লানত করা, গালি দেয়া, এটা দুজকিদের আলামত। যারা সাহাবি রসুল, যাদের ব্যাপারে জান্নাতের বিশারত সুসংবাদ রয়েছে, প্রত্যেক মুমিন, আমি তো জানি না এই মুমিন জান্নাতি না জাহান্নামী, একমাত্র নবীগণ আল্লাহ তাআলা দয়া জানেন যে কে জান্নাতি কে জাহান্নামী, নবীরাই বলতে পারেন আল্লাহ তাআলার দয়ায়। আর আমরা সাধারণ মুমিন বলতে পারবো না কে জান্নাত কে জাহান্নামী। তাই আমি কাউকে জাহান্নামী বলা, কারো উপর আল্লাহ তাআলার গজব নাজিল হওয়ার জন্য বদদোয়া করা, এটা উচিত না। তা আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে এরকম গালি দেয়া এবং কারো ব্যাপারে আল্লাহ তাআলার লানত নাজিল হওয়ার বদদোয়া করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ, তো এটা আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে আমাদের নারী সমাজ বেশিরভাগ অনেক ক্ষেত্রে অভিশাপ দিয়ে থাকে। অভিশাপ দেয়া, আমি আজকে অভিশাপ দিচ্ছি, তো আমার উপরও তো কারো না কারো অভিশাপ লেগে যেতে পারে, কেউ আমার উপর অভিশাপ দিতে পারে। দেখেন, আমি একটা জিনিস যদি দেয়ালে ছুরি, এখন ওই জিনিসটা যদি দেয়ালে আটকে না যায়, তো ওই জিনিসটা দেয়াল আমাকে কিন্তু আবার ছুঁড়ে মারবে, ওটা আমার কাছে চলে আসবে। তো যার উপর অভিশাপ দিচ্ছি আমি, সে যদি অভিশাপের পাত্র না হয়, তো এটা তার উপর না লেগে এটা আমার কাছে ছুঁড়ে আসবে, তখন বিপদে আমি নিজেই ফেঁসে যাব। কেউ কাফির না, তাকে যদি আমি কাফির বলে থাকি, তো কুফুরির হুকুম আমার উপর বর্তাবে, আমার দিকে চলে আসবে। তাই এটা করা উচিত না। আল্লাহ তাআলা দয়ার উপর সবাইকে ছেড়ে দেওয়া প্রতি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ এই ফিতনা থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ এটার বিচার তুমিই করো, অথবা সবচেয়ে উত্তম হচ্ছে মাফ করে দেয়া, উপস্থিত মাফ, আল্লাহ আমি মাফ করে দিলাম, এটার বিনিময়ে আমি কিয়ামতের দিন তোমার কাছ থেকে নিব, আল্লাহ আমি ঝগড়া করছি না, আমি কোনো অভিশাপ দিচ্ছি না, কিছু বলছি না, সবর করি, আমি আল্লাহর দরবারে দোয়া করি, এটা হচ্ছে উত্তম ফয়সালা। চাই সন্তানদের ব্যাপার আমরা এরকম অভিশাপ দিয়ে থাকি, মায়েদের উচিত, কারণ মায়েদের দোয়া সন্তানের ক্ষেত্রে কবুল হয়ে থাকে, সন্তানের জন্য মা বাবা মুস্তাজাব দাওয়াত হয়ে থাকে, অর্থাৎ দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। আচ্ছা, যেই মুহূর্তে মা বাবা অভিশাপটা দিচ্ছে সন্তানের ক্ষেত্রে, ওই সময়টা উপযুক্ত সময় ছিল কবুল হওয়ার জন্য, আর মায়ের মুখ সন্তানের জন্য কবুল হওয়ার মতো একটা উপকরণ। তো মা বলে দিল তোমার উপর আল্লাহ তাআলার গজব নাজিল হোক, তখন মা বললো আর সময়টাও কবুল হওয়ার সময় ছিল, গজব নাজিল হলো, ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে বসলো। আচ্ছা, মেডিকেলে কে পড়ে থাকবে? সন্তানকে নিয়ে তো মাকে পড়ে থাকতে হবে না? সন্তানকে নিয়ে তো সবচেয়ে বেশি টেনশন করবে তার স্ত্রী চেয়ে মা। সন্তানের আশেপাশে সবসময় মাই থাকে, চাই মায়ের বয়স 120 হোক আর সন্তানের বয়স 80 বছর হোক, তারপরও 80 বছরের বয়স্ক সন্তানের পাশে 120 বছরের শক্তি সামর্থ্য থাকে, পাশে থাকে, অথবা ঘরে থাকলেও দোয়া করতে থাকে আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও। তো এক্ষেত্রে আমাদের চিন্তা করা উচিত যে আমি বদদোয়া করে দিলাম, আমার কারণে আমার ছেলে অসুস্থ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বিকলাঙ্গ হয়ে গেল, প্রতিবন্ধী হয়ে গেল, আমার ছেলের চোখ চলে গেল, হাত চলে গেল, বা আমার ছেলে দুনিয়া থেকে একেবারে বিদায় নিল কারণ আমি বদদোয়া করেছি, তখন কষ্ট টেনশন আমি মাকে পেতে হবে, আমি বাবাকে পেতে হবে। তাই ইসলামী বোনেরা, আমরা কাউকে অভিশাপ দেব না, নিজের সন্তানদেরকে, নিজের আত্মীয় স্বজনকে ঝগড়া করার সময় প্রতিপক্ষকে আমরা না গালি দিব, না তার প্রতি অভিশাপ নাজিল হওয়ার জন্য বদদোয়া করব, আল্লাহর উপর সুপর্দ করে দে, আল্লাহ তোমার বান্দা এরকম করছে, এটার ফয়সালা তুমি করো, অথবা আল্লাহ আমি যদি হকের মধ্যে থাকি তুমি আমাকে মাফ করে দাও এবং কিয়ামতের দিন এটার ফয়সালা তুমি করবে, আমাকে এর বিনিময় তুমি দান করো। তখন আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয় না, সেটা উভয় পক্ষের জন্য ভালোই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। আরেকটা জিনিস হচ্ছে, মহিলাদেরকে যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী বলে ইসলাম অধিকাংশ জাহান্নামের মধ্যে দেখেছেন, এটা হচ্ছে ওয়াতাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। করে দেখি, চিন্তা করে দেখি যে আমরা স্বামীর প্রতি কতটুকু কৃতজ্ঞ, যে জীবনভর তাদের আবদার রক্ষা করে থাকে আর জীবনে যদি কিছু অবহেলার কারণে যদি একবারও যদি তার দাবি দাওয়া পূরণ না করে বা অবহেলা করে থাকে, তখন তারা বলে থাকে যে তুমি আমার জন্য কিছুই করো নাই, তুমি আমার জন্য কিছুই করো নাই। তো যে বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করে না, যে বান্দা কোনো বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞ হতে পারে না। যে কোনো বান্দার মুসলমান ব্যক্তির কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, পারে না, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতাও প্রকাশ করতে পারে না। তাই স্বামীর প্রতি স্ত্রীর কৃতজ্ঞ থাকা উচিত। স্বামী অত্যন্ত পরিশ্রম করে বাইরে থেকে ইনকাম করে, হালাল ইনকাম করে স্ত্রীদের জন্য, স্ত্রী এবং স্ত্রীর সন্তানদের জন্য ভরণ পোষণের ব্যাপার সব কিছু তিনি দেখে থাকেন, ভরণ পোষণ করে থাকেন এবং নিজের বৃদ্ধ মা বাবার প্রতিও তিনি এই দায়িত্ব নিয়ে থাকেন। তো কত ক্লান্তি এবং কত টেনশন নিয়ে তিনি থাকেন। তাই কিতাবের মধ্যে এসেছে যে ভালো স্বামীর সারা অঙ্গ যদি পচন লেগে যায় আর পুঁচ পড়ে, আর স্ত্রী যদি তার জিব দ্বারা, তার জিব্বা দ্বারা যদি ওই পুঁচকে চেটে পরিষ্কার করে দেয়, তারপরও স্বামীর হক স্ত্রী আদায় করতে সমর্থ হবে না, স্বামীর হক আদায় হবে না। তাই স্ত্রীদের উচিত স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকা, এবং স্বামী শরীয়তের যেটা হুকুম দিবে সেটা অবশ্যই সাথে সাথে পালন করা। হ্যাঁ, এমন কোনো হুকুম আমি পালন করব না যেটা আল্লাহ ও তার রসুলের হুকুমের বিপরীত। স্বামী আমাকে বেপর্দা হতে বলছে তো আমি বেপর্দা হতে পারবো না, স্বামী আমাকে নামাজ ত্যাগ করতে বলছে আমি নামাজ ত্যাগ করতে পারবো না, স্বামী আমাকে নাচ গান ফিল্মের আসরে যেতে বলছে, বসতে বলছে, এটা আমি করতে পারবো না, স্বামী আমাকে বিনোদনের পাত্র বানাতে যাচ্ছে, পাত্রী বানাতে যাচ্ছে, সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছে, আমি এটা করতে পারবো না। আল্লাহ আল্লাহ রসুলকে ভয় করতে হবে, আখেরাতকে ভয় করে চলতে হবে। তাই আমরা যারা স্বামীর অকৃতজ্ঞ, আল্লাহ তাআলা আমাদেরকে স্বামীর কৃতজ্ঞ বানিয়ে দিক এবং মুসলমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার আমাদেরকে তৌফিক নসিব করুন। তাই আর স্বামীদের প্রতিও অনুরোধ যে আমরা একটু নমনীয় হই। আসলে পৃথিবী যুগটা এমন, সিস্টেম এমন যে কাউকে আপনি দুধ ভাত 99টা গ্রাস তুলে হাতে মুখে খাইয়ে দিলেন, আর 100 নম্বর গ্রাসে আপনি একটু করে ঠেলে মুখের ভিতর ঢুকাই দিলেন, তো সে ওই 99 গ্রাসটা সে ভুলে যাবে, দুধ ভাতের গ্রাসটা ভুলে যাবে, সে লাস্ট লোকমাটা সে খেয়াল রাখবে যে আমাকে একটু খোঁচা মেরে আমাকে দুধ ভাতের গ্রাসটা দিয়েছে, আগেরটা ভুলে যাবে। মানুষ অকৃতজ্ঞ হয়ে থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শুকর গুজার বান্দা, বান্দার প্রতি কৃতজ্ঞ, আল্লাহ ও তার রসুলের প্রতি ওয়াফাদার কৃতজ্ঞ রাখুক। আজকের হাদিসের পাকের আলোচনা এবং শিক্ষা এটাই। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।